ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশে এবং ভারতে এখন রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলম।
দেশের সর্বোচ্চ আদালত ব্রাজিল থেকে আমদানি করা 2 লক্ষ টন গমের যেটুকু বিতরণ হয়নি তা বিতরণ না করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
বিনিয়োগের লক্ষ্যে লন্ডনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই সফর ঘিরে নানান সমস্যাও।
এছাড়াও থাকবে ডক্টর মেঘনা গুহ ঠাকুরতার একটি সাক্ষাৎকার।
এর প্রিভেন্টিভ দিকটা দেখতে হবে, এটা হচ্ছে যখন অপরাধ ঘটে গেছে তাকে শাস্তি দেওয়া, সেটা অবশ্যই প্রতিরোধেরও কাজ করে। এবং শাস্তি যে এতদিন হয় নাই এবং হঠাৎ করে এখানে নজরে এসেছে বলে হচ্ছে, সেটাও একটা আমাদের দেখার ব্যাপার।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কেনিয়া এখন এক সন্ধিক্ষণে, অনেক ঝুঁকি রয়েছে আর রয়েছে প্রচুর সম্ভাবনা। রবিবার রাজধানী নাইরোবিতে ভাষণ দেওয়ার সময় মিস্টার ওবামা পূর্ব আফ্রিকার ওই দেশটির ভবিষ্যৎ সম্পর্কে তাঁর বক্তব্য রাখেন। প্রেসিডেন্টের বাবার জন্মভূমিতে দুদিন সফর শেষে তিনি ইথিওপিয়ায় যাওয়ার আগে ভাষণ দেন। কেনিয়ায় তাকে সাদরে বরণ করে জনগণ। 1963 সালে ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে কেনিয়ায় যে অগ্রগতি হয়েছে প্রেসিডেন্ট তার প্রশংসা করেন। ওই সব অগ্রগতিতে অন্তর্ভুক্ত একদলীয় শাসনের অবসান এবং 2007 সালে যে মারাত্মক উপজাতীয় ও জাতিগোষ্ঠীগত সহিংসতা শুরু হয় তা কাটিয়ে ওঠা। কয়েক মাস ওই সহিংসতা চলে। মিস্টার ওবামা বলেন, কেনিয়ার জনগণ বিগত দিনের ঘৃণা ধরে রাখতে চায়নি, তারা নিজেদের আরও ভালো ইতিহাস বেছে নিয়েছে। রবিবার সরাসরি সম্প্রচারিত রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট স্বীকার করেন যে সামরিক বাহিনী দেশের কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে কেন তারা ওই পদক্ষেপ নিয়েছে তার যুক্তি তুলে ধরেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, যেসব গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনী রাখছে তা অন্যান্য এলাকায় যাতে পতন না ঘটে তা নিশ্চিত করবে। তিনি বলেন, আমরা ভেঙে পড়ছি না, সিরিয়ান সেনাবাহিনীর অভিধানে পরাজয় শব্দটি নেই। প্রেসিডেন্ট স্বীকার করেন যে মৃত্যু, স্বপক্ষ ত্যাগ এবং ক্রমবর্ধিতভাবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ ফাঁকি দেওয়ার কারণে সেনাবাহিনীর সৈন্য সংখ্যা কমছে। রাজধানী দামেস্কে রবিবার সকালে ভাষণদানের সময় সিরিয়ান নেতা বলেন, মানব সম্পদের অভাব রয়েছে। সিরিয়ায় ইসলামিক স্টেট চরমপন্থী ও ইরাকে কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে তুরস্ক দুভাবে আক্রমণ চালাচ্ছে। তাদের বিমানবাহিনীর বিমান বোমা বর্ষণ করছে এবং ওলন্দাজ বাহিনী গোলা বর্ষণ করছে। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা ও সমর্থন দিচ্ছে। তুরস্কে প্রায় এক সপ্তাহ ধরে চলা সহিংসতার জন্য ওই দুই সংগঠনকেই দায়ী করা হচ্ছে। রবিবার সোমালিয়ার রাজধানীতে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়। এক হোটেল যেখানে চীনা ও মিশরীয় দূতাবাস অবস্থিত, সেই হোটেলের বাইরে গাড়ি বোমা বিস্ফোরিত হয়। সোমালি চরমপন্থী গ্রুপ আল শাবাব বিস্ফোরণের দায় স্বীকার করেছে। মোগাদিশু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হোটেল জাজিরাকে লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়। বিদেশি কূটনীতিকরা ছাড়াও সংসদের সদস্যরা এবং সাংবাদিকরা ওই হোটেলটি ব্যবহার করেন। অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবস্থা মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে। তারা বলেছে, আরও 20 জন আহত ব্যক্তিকে তারা হাসপাতালে নিয়ে গেছে। যারা হতাহত হয়েছে তারা কোন দেশের সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। ক্যামেরুনে কর্তৃপক্ষ বলেছে, শনিবার উত্তরাঞ্চলের মারুয়া শহরে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 20 জন নিহত হয়েছে। 3 দিন আগে ওই একই শহরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত 20 জন নিহত হয়।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের সর্বোচ্চ আদালত ব্রাজিল থেকে আমদানি করা 2 লক্ষ টন গম যেটুকু বিতরণ হয়নি তা বিতরণ না করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহিরুল আলম।
রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের 4 সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায় আরও 2 সপ্তাহ স্থগিত করেছে। এ সময়ের মধ্যে সরকারকে ব্রাজিলের গমের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল দায়ের করতে বলেছে আদালত। গত 8ই জুলাই হাইকোর্ট এক নির্দেশনায় বলেছে, ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে দেয়া যাবে না এবং ওই গম কেউ ফেরত দিতে চাইলে কর্তৃপক্ষকে তা ফেরত নিতে হবে। পরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই নির্দেশনা স্থগিত করেন। ব্রাজিল থেকে আমদানি করা গম নষ্ট ও পচা বলে পুলিশের পক্ষ থেকে আপত্তি তোলার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে গত মাসে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর নিম্নমানের গম আমদানি ও সরবরাহের অভিযোগে দুদককে দিয়ে তদন্তের আদেশ চেয়ে পাবেল মিয়া নামের এক আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের প্রেক্ষাপটে হাইকোর্ট গত 8ই জুলাইয়ের নির্দেশনাটি জারি করেছিল। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিনিয়োগের লক্ষ্যে লন্ডন গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এ সফর ঘিরে নানান সমস্যাও দেখা দিচ্ছে। রিপোর্টে এরই ওপর আলোকপাত করেছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
রবিবার প্রায় 100 জন সঙ্গী নিয়ে 4 দিনের সফরে লন্ডনে রওনা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য হল রাজ্যের জন্য লগ্নি আকর্ষণ, কিন্তু এর মধ্যেই বিদেশের সন্দেহভাজন দক্ষিণপন্থীদের কাছ থেকে এই সফর বানচাল করার উদ্দেশ্যে টেলিফোন এবং ইমেলে ভীতি প্রদর্শন চলছে। ব্রিটেনের ও মার্কিন যুক্তরাষ্ট্রের উগ্র হিন্দুত্ববাদীরাই এর পেছনে রয়েছে বলে পুলিশের অনুমান। নিউ ইয়র্কের ঠিকানা দেওয়া একটি ইমেলে উগ্র ইসলামীপন্থীরা বলেছে, পশ্চিমবঙ্গ থেকে শিশু পাচার চলছে এবং পশ্চিমবঙ্গ একটি উগ্রপন্থী রাজ্যে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন বলেছেন, লন্ডনের ভারতীয় দূতাবাস এবং লন্ডন পুলিশের কাছে সমস্ত জানানো হয়েছে। ভীতি প্রদর্শনকারীরা মমতার সফরের সময় লন্ডনে বিক্ষোভ দেখানোরও হুমকি দিয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এখন থেকে নিজের গাড়ি চালিয়ে ভারত থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ সফর করা যাবে সার্ক দেশগুলোর মধ্যেকার সম্পাদিত এক চুক্তি মোতাবেক, জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আগামী দিনে বাড়তি কোনো অসুবিধে ছাড়াই ব্যক্তিগত গাড়ি নিয়ে ভারতের যে কোনো প্রান্ত থেকে পৌঁছে যাওয়া যাবে ঢাকা, এমনকি ব্যাংককেও। পাশাপাশি ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মধ্যে পণ্য পরিবহন আরো সুগম হতে চলেছে। সার্ক গোষ্ঠীভুক্ত এই দেশগুলির মধ্যে মোটর ভেহিকলস এগ্রিমেন্ট সম্পাদিত হয়েছে। আগামী দিনে ভারত, মায়ানমার, থাইল্যান্ডের মধ্যে এই চুক্তি সম্পাদিত হবে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মধ্যে মোটর ভেহিকলস এগ্রিমেন্টের ড্রাফট প্রোটোকল চূড়ান্ত করতে এক কর্মশালাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানেই এ খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের যুগ্ম সচিব সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং নীরজ ভার্মা। পশ্চিমবঙ্গের রাজ্য পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছেন, আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে যান চলাচলের এই প্রোটোকল চূড়ান্ত হয়ে যাবে। পণ্যবাহী বা যাত্রীবাহী যান চলাচল অনেকটাই সুগম হবে, রাজ্য এতে উপকৃত হবে। পরমাশিস কোষ্টায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের এক কিশোরী সাগরের পানিতে সার্ফিং করার ক্ষেত্রে তার দক্ষতা আর ভালোবাসার জন্য অনেকের মনোযোগ আকর্ষণ করেছেন। তাকে নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কক্সবাজারের মেয়ে নাসিমা আক্তার 9 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এখন নানা প্রতিকূলতা পেরিয়ে 18 বছরের কিশোরী নিজের জগৎ খুঁজে পেয়েছেন সার্ফিং খেলায়। সার্ফিং এর প্রতি অদম্য ভালোবাসা তার, আর এক্ষেত্রেও তাকে মোকাবেলা করতে হয়েছে নানা সামাজিক রক্ষণশীলতা ও প্রতিবন্ধকতা। বাংলাদেশের সার্ফিং খেলায় নারীদের পথিকৃত নাসিমা 4 বছর আগে মার্কিন সাংবাদিক জয়মাল ইউগিসের এক প্রতিবেদনে প্রথম উঠে আসে নাসিমার গল্প। এরপর তার গল্পে অনুপ্রাণিত হন ক্যালিফোর্নিয়ার প্রামাণ্যচিত্র নির্মাতা হিতার কেসিঞ্জার। সিদ্ধান্ত নেন নাসিমার গল্প তুলে ধরবেন তার প্রামাণ্য চিত্রে। নাসিমাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে দ্য মোস্ট ফিয়ারলেস। শিগগিরই তা মুক্তি পাবে কোন চলচ্চিত্র উৎসবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। বাংলাদেশ উপকূলবর্তী ছোট্ট একটি ভূখণ্ড সাপুরির দ্বীপ থেকে মানুষ পাচার হচ্ছে মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, আন্দামান সাগর, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে। এ নিয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকায় সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা কথা বলি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ গবেষণা সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর মেঘনা গুহ ঠাকুরতার সাথে। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে কথা বলেছেন সরকার কবির উদ্দিন।
ছোট্ট একটি জনপদ বাংলাদেশ উপকূলবর্তী শাহপরীর দ্বীপ, মায়ানমার সীমান্তবর্তী বাংলাদেশি ভূখণ্ড, মোটামুটি 60,000 মানুষের বাস। ওখানে একসময় মাছ শিকার আর লবণ তৈরি করে জীবিকা নির্বাহ হতো এখানকার মানুষের। এখন ওই দুই পেশার দুটোই পরিত্যক্ত প্রায়। স্থানীয় মানুষ এবং সে সঙ্গে বহিরাগত বাংলাদেশি রোহিঙ্গা শরণার্থী সবাই জমায়েত রয়েছে ছোট্ট জনপদটিতে। লক্ষ্য মালয়েশিয়া যাবে, থাইল্যান্ডের পথে পাড়ি দেবে মোটর চালিত ডিঙ্গি নৌযানে চড়ে জীবন জীবিকার সন্ধানে, মানব পাচারকারীদের খপ্পরে বিভ্রান্ত হয়ে। এ নিয়ে বিরাট করে নিউ ইয়র্ক টাইমসে যে লেখা বেরিয়েছে তা পড়ে দারুণভাবে উৎকণ্ঠিত বাংলাদেশের অনেকেই। আপনি তো এ ক্ষেত্রটিতে কাজ করেছেন বিস্তর, অনেকদিন ধরেই গবেষণা করেছেন, আপনি আলোকপাত করবেন বিষয়টির উপর।
স্মাগলিং যেটাকে বলি আমরা, সেটা কিন্তু আসলে ওখানে একটা ব্যবসার মতনই চলে। ওখানে বার্মার যে বর্ডারটা, সেটা কিন্তু ভারতের বর্ডারের মতনই ইলেকট্রিক্যাল ফেন্স দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু ভারত বাংলাদেশ বর্ডারের মতন না, যেটা সেটা হচ্ছে যে এখানে সময় সময় 24 ঘন্টার পাস পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে, আপনি যদি বাংলাদেশি নাগরিক হন, আপনি 24 ঘন্টার জন্য একটা মাইল মানে 10 মাইল ব্যাপী বার্মায় প্রবেশ করতে পারেন।
জি, জীবন জীবিকার সন্ধান আপনি যেমনটি কিনা বললেন, এটা একটা বহু প্রাচীন মানবিক ইস্যু, আর্থসামাজিক বিষয় একটি। এর বিশ্লেষণ, নিষ্পত্তি দীর্ঘ সময়ব্যাপী প্রলম্বিত আলোচ্য বিষয় হতে পারে, কিন্তু মানুষ পাচার, মানুষের প্রাণ বিনাশ রোধ করা, এটার তো চট জলদি সময়ের তাগিদের ব্যাপার হতেই পারে। এর তো কাল বিলম্ব না করি নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কি নিষ্পত্তি হতে পারে এর?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মানুষ পাচার একটি অন্যায়, একটা অপরাধ, এবং সেটা কিন্তু আমাদের আইনের মধ্যেও সেই কথাগুলো আছে। কারা পাচার হচ্ছে আর কারা স্বেচ্ছায় যাচ্ছে, আর বলতেই হয় যে মিয়ানমারের থেকে আমাদের একটা দীর্ঘকালীন একটা সমস্যা আছে। অর্থাৎ আমাদের উল্টো দিকে যে মিয়ানমারের অঞ্চলটা আছে সেটাকে বলা হয় নর্থ রাখাইন স্টেট, সেখানে অধিকাংশ মানুষই ওখানে মুসলিম। তো সেই মুসলিমরাই আবার ওখানে মিয়ানমারের আইনে নাগরিকত্ব পাচ্ছে না। তারা যেটা যেতে চায়, তারা যেতে চায় জীবিকার সন্ধানে, তারা যেতে চায় আশার সন্ধানে, তারা যেতে চায় নতুন একটা জীবন গড়বে, কারণ তারা অনেকেই গেছে এভাবে সমুদ্র পথ হয়ে। সেটা স্মাগলিং না, সেটা পাচার না, সেটা তারাই বোট ভাড়া করেছে, বোট মানে নৌকো তাদেরকে নিয়ে গেছে মালয়েশিয়ায়, থাইল্যান্ড এবং এমনকি সুদূর অস্ট্রেলিয়ায়ও গেছে। তারা ওখানে গিয়ে যারা কিছুটা, সেটা যে খুব একটা ভালো উপায়ে গেছে তা না, অনেক সংগ্রাম করে অনেকে তাদের জীবন দিতে হয়েছে, এই পথ খুবই ঝুঁকিপূর্ণ পথ। কিন্তু তারা যখন যায় একদল, একটা পরিবারের যখন দু একজন যায় এবং তারা যখন বলে আমি এখানে ভালো আছি, তখন ন্যাচুরালি স্বাভাবিকভাবে আশা জাগে যে আমরাও যেতে পারি, আমরাও ভালো থাকব।
আমরা আগেও যেমন উল্লেখ করেছি এবং আবারও বলতে চাই যে এই জীবন জীবিকার সন্ধান, এটার সঙ্গে তো অনেকগুলো ইস্যু জড়িত থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের দৃষ্টি প্রক্ষেপণ আমরা করছি মানব পাচার এই ইস্যুটার ওপরে। এবং আমরা জানি যে এই মুহূর্তে শাহপরীর দ্বীপ আমাদের অনেকের নজর কাড়ছে, অনেকের মনোযোগ আকর্ষণ করছে মানব পাচারের ইস্যুটাকে কেন্দ্র করে। তো সার্বিকভাবে মানুষ পাচার বাংলাদেশে শুধু সাপরির দ্বীপই নয়, আরও অন্যান্য এলাকা থেকেও হচ্ছে, হয়েছে, হবেও হয়তো ভবিষ্যতে। তো সার্বিকভাবে মানুষ পাচার, নারী শিশু পাচার, এসব রোধে বিবেক জাগ্রত করতে আমরা কি করতে পারি, আপনার কি মনে হয়?
আইনগতভাবে সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, যে দালাল আছে তাদেরকে অ্যারেস্ট করে তাদের ট্রায়াল হচ্ছে, জেলে পুড়ছে, এটা ঠিক আছে, কিন্তু এটা তো একেবারেই যখন আর আর কিছু থাকে না তখন এর প্রিভেন্টিভ দিকটা দেখতে হবে। এটা হচ্ছে যখন অপরাধ ঘটে গেছে তাকে শাস্তি দেওয়া, সেটা অবশ্যই প্রতিরোধেরও কাজ করে, এবং শাস্তি যে এতদিন হয় নাই এবং হঠাৎ করে এখানে নজরে এসেছে বলে হচ্ছে, সেটাও একটা আমাদের দেখার ব্যাপার যে কেন এতদিন শাস্তিগুলো হয় নাই, বা কেন আমাদের তো বর্ডার গার্ড আছে, আমাদের বিভিন্ন এই বর্ডার এলাকাতে অনেক নিরাপত্তা বেশি আছে, কিন্তু তারপরেও যারা পাচারকারী তারা কিভাবে সুযোগ পায় মানব পাচারের, সেটাও দেখতে হবে। তো আমার মনে হয় এখানে এখানে দুটোই প্রতিরোধ করার ব্যাপারও আছে। প্রতিরোধটা তখনই হয় যখন মানুষের মনের মধ্যে বা আমাদের সরকারের তরফ থেকে কিংবা আমাদের উন্নয়ন সংস্থাগুলোর তরফ থেকে কিন্তু এটা আসতে হবে। আমরা জানি যে অন্য জায়গায় বাংলাদেশের বড় একটা বর্ডার, এবং বর্ডার গুলো খুবই মানে একে বেঁকে চলেছে এবং ভারতের সাথে বেশি, সেখানে অনেক সংস্থা আছে যারা কাজ করছে যে মানব পাচার বন্ধ করার জন্য। কিছু কিছু কাজ আছে যে রেস্কিউ ওয়ার্ক, যেগুলো যারা পাচার হয়েছে বিশেষ করে শিশু পাচার, নারী পাচার, তাদেরকে যদি সন্ধান পায় অন্য দেশে আছে তখন নিয়ে আসার একটা ব্যবস্থা করছে, সেটা আছে, কিন্তু ওইগুলো যথেষ্ট না, পর্যাপ্ত না। সরকারের তরফ থেকে আরো বেশি স্ট্রং মেসেজ দেওয়া দরকার যে এই পাচারকারীদেরকে কোনো মতেই সহ্য করা হবে না।
মানুষ পাচার রোধে, নারী শিশু পাচার রোধে আমাদের সবার, মানুষের বিবেক জাগ্রত হোক, এই আশাবাদের মধ্যে দিয়ে আজ এখানেই শেষ করছি। ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অনুষ্ঠানের এ পর্যায়ে ভয়েস অব আমেরিকা এবং ইউএসএআইডির যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি একটি স্বাস্থ্য প্রতিবেদন পরিবেশন করছেন আঙ্গুর নাহার মন্টি।
28 জুলাই বিশ্ব হ্যাপাটাইটিস দিবস, লিভারের বিভিন্ন ধরনের রোগ ও রোগ থেকে মুক্তির উপায় নিয়ে সভার সেমিনার সহ নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে হেপাটাইটিস প্রতিরোধ নির্ভর করছে আপনার উপর। হেপাটাইটিস এমন একটি ভাইরাস যা বিশ্বব্যাপী মারাত্মক সংক্রামক রোগের জীবাণু হিসেবে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে মোট জনসংখ্যার 4-7% হেপাটাইটিস বি, 1-3% হেপাটাইটিস সি এবং 3.5% গর্ভবতী মায়েরা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক এবং লিভার পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল বলেন,
বাংলাদেশে আমরা হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের মিডল বা ইন্টারমিডিয়েট প্রিভ্যালেন্স গ্রুপে অবস্থান করছে। পৃথিবীতে প্রতি 12 জনে একজন হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত। আমাদের গবেষণায় পেয়েছি যে বাংলাদেশে প্রায় 2 কোটি লোক জীবনে কোনো না কোনো পর্যায়ে হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মানে এই না যে এদের সবাই একদিন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে আক্রান্ত মৃত্যুবরণ করবেন, তবে এদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হয়তো প্রায় 20% জীবনে কোনো না কোনো পর্যায়ে লিভারে খারাপ রোগে আক্রান্ত হতে পারেন। এ থেকেই বুঝতে পারছেন যে হেপাটাইটিস বি বা সি এর ভয়াবহতাটা কতখানি।
তিনি হেপাটাইটিস প্রতিরোধে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্ব দিয়ে বলেন,
সেদেশের বি এবং সি ভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেশি, এদেশের লিভারের ট্রিটমেন্ট করতে গেলে বি বা সি ভাইরাসের খরচের ভয়াবহতাটা অনেক, এবং পাশাপাশি এই রোগগুলো খুব আগে আমাদের দেশে স্ট্রাইক করে, ফলে যেটা আমরা আলোচনা করছিলাম সচেতনতার একটা বড় ব্যাপার আছে, এটা ট্রিটমেন্ট করে ঠেকানো যাবে না।
হেপাটাইটিস বি ও সি প্রতিরোধে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী বলেন,
সেফ ব্লাড ট্রান্সমিশন, পেভ ইঞ্জেকশন, একই নিডুলের বারবার ব্যবহার পরিহার করা, সার্জারি অথবা ডেন্টিস্টির মাধ্যমে যাতে যেখানে ব্লাড এবং ব্লাড প্রোডাক্টস এর কন্ট্যাক্টে আসতেছে মানুষ একজনের থেকে আসছেন এরকম না করা, বিশেষ করে একই ইঞ্জেকশন ড্রাগ এডিক্টরা একজন আরেকজনকে দিচ্ছে, এমনকি আমাদের গ্রামে গঞ্জে হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে এখনো ডিসপোজেবল নিডুলের ফুললি প্রবর্তন হয় নাই।
হেপাটাইটিস বিভিন্ন ধরনের হতে পারে। হেপাটাইটিস এ ও ই ভাইরাস দুটি খাদ্য ও পানিবাহিত রোগ। এই ভাইরাস দুটি সংক্রামক নয়। বিশুদ্ধ পানি, টাটকা ও ভালো করে রান্না করা খাবার খেলে সহজে ভাইরাস দুটি প্রতিরোধ সম্ভব। তবে হেপাটাইটিস বি ও সি ভাইরাস সংক্রামক, যা রক্তের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি প্রতিরোধে টিকা থাকলেও হেপাটাইটিস সি প্রতিরোধে কোনো টিকা নেই। তাই সচেতনতাই প্রতিরোধের প্রধান উপায়। হেপাটাইটিস সম্পর্কে সচেতন হন, সুস্থ থাকুন। আঙ্গুর নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় ইউএসএ আইডি ও ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
সহিংসতা আর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রেখে আইজেল জঙ্গি গোষ্ঠী ইরাক ও সিরিয়ার শিশুদের পুরো প্রজন্মকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে। শিশুরা এ জাতীয় বহু সহিংসতা প্রত্যক্ষ করেছে, দেখেছে প্রিয়জনদের সকরুণ মৃত্যু এবং তাদের ঘরবাড়ি বিনষ্ট হতে। আজ সে কারণেই বহু শিশু হতাশা আর আতঙ্কগ্রস্ত, যে যন্ত্রণা ভোগ তাদের বহু বছর ধরেই সইতে হবে। আইজেল গোষ্ঠী, যারা দায়েশ নামেও পরিচিত, এযাবৎ প্রায় 500 মতো শিশুদের অপহরণ করেছে, যাদের আত্মঘাতী বোমা হামলা পরিচালনা এবং শিশু সৈনিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। বহু পরিবারের জন্য যা হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই দায়েশ গোষ্ঠীর জন্য লড়তে তারা শিশুদের সমর্পণ করতে বাধ্য হচ্ছেন। কেবল 2015 সালেই দায়েশ গোষ্ঠী সিরিয়ায় 400 অধিক শিশুদের প্রশিক্ষণ দিয়েছে। তাদের তারা কাবস দ্য খেলিফেট বা খেলাফতের সন্তান বলে সম্বোধন করে থাকে। এসব শিশুরা কঠোর সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণ লাভ করেছে, যাদের বর্বর তৎপরতায় অংশ নিতে এবং আইজেল গোষ্ঠী যাদের হত্যা করেছে তাদের প্রতি সহানুভূতিশীল না হতে মানসিক চাপ দেয়া হয়ে থাকে। বর্তমানে 13 বছর কম বয়সী প্রায় 600 শিশু সেনা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মজুলের রাস্তায় টহল দিচ্ছে। কয়েক মাস আগে সিরিয়ার পালমিরা রোমান এমপি থিয়েটারে বর্বর দায়েশ গোষ্ঠী নিরাপরাধ শিশুদের অপহৃত সিরীয় সেনাবাহিনীর একদল সেনাদের জনতার সামনে নৃশংসভাবে হত্যা করতে বাধ্য করে এবং পরবর্তীতে হত্যাযজ্ঞের সে দৃশ্য ভিডিওতে প্রকাশ করে। দায়েশ গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রে ষড়যন্ত্রণামূলক বাণী মাতাদের উদ্দেশ্যেই প্রচার করে থাকে। উগ্র ইসলামী জঙ্গি মনোভাব নিয়ে ছেলেমেয়েদের বড় করতে মাদের উৎসাহিত করা হয়। দায়েশ প্রকাশিত গাইডবুকে লড়াইয়ের অংশ নিতে মহিলা যোদ্ধা হিসেবে তাদের প্রশংসা করা হয়। শহীদত্ব ও জিহাদি জীবনধারার মাহাত্ম্য বর্ণনা করে জঙ্গি দল রাত্রিকালীন গল্প ছাপিয়ে থাকে। শিশুরা যেন নৃশংস কার্যকলাপ এবং বর্বরতায় শোকাচ্ছন্ন না হয়, সেজন্য তাদের দায়েশ জঙ্গিদের লড়াই এবং মস্তক ছেদের ভিডিও দেখতে উৎসাহিত করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আরব দেশগুলির সঙ্গে দায়েশ গোষ্ঠী প্রতারণা করতে পারেনি। আরব দেশগুলি প্রকাশ্যে এই শব্দের অর্থকেও ঘৃণা করে। আরবিতে দায়েশ সম্পর্কে সাম্প্রতিক প্যারোডিতে তার বর্ণনা দেয়া হয়েছে, যা এমন: আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, তোমরা কি জানো দায়েশ শব্দের অর্থ কি? এর অর্থ যারা হত্যা ও ধর্ষণ করতে ভালোবাসে, মহিলাদের সম্ভ্রম লুটে নেয়, অর্থ চুরি করে, শিশু সৈনিকদের প্রশিক্ষণ দেয় এবং ভয়ভীতি ও শক্তির মাধ্যমে জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের কোনো এলাকা থেকে উচ্ছেদ করে। শিশু, মহিলা, খ্রিস্টান, ইয়াজিদি এবং শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে তাদের এই জঘন্য বর্বরতা থেকে অবশ্যই থামাতে হবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষেপে খেলার খবর। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে পঞ্চম ওয়ানডে ইন্টারন্যাশনাল চলছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান 170 রান করেছে 6 উইকেটের বিনিময়ে। শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা 368 রান করেছে 50 ওভারে 4 উইকেটের বিনিময়ে, অর্থাৎ বিশাল ইনিংস শ্রীলঙ্কার পক্ষে। এবং যারা এই বিশাল রান সংগ্রহ করলেন তাদের মধ্যে রয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান পেরেরা, তিনি 116 রান করলেন মাত্র 109 বলে, 9টি 4 এবং 4টি ছক্কা। দিলশান তিনি 62 রান করলেন 70 বলে, 7টি বাউন্ডারি। ম্যাথিউস 70 রান করেছেন, সেই সাথে সিরিওয়ার্দানা তিনি করেছেন 52 রান, ফলে 368 রানের বিশাল সংগ্রহ। এবং তারপর পাকিস্তান ব্যাট করতে নেমে চাপের মুখে পড়ে গেছে এবং তারা তো মনে হচ্ছে যে এই খেলায় বোধহয় হেরেই যাবে, কারণ মাত্র 170 রান এবং 6 উইকেট পড়ে গেছে, অর্থাৎ তাদের এখনও অনেক রান বাকি রয়েছে। তো খেলা এখনও চলছে, দেখা যাক কে জেতে। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন কেনিয়া এখন এক সন্ধিক্ষণে, অনেক ঝুঁকি রয়েছে আর রয়েছে প্রচুর সম্ভাবনা। রবিবার রাজধানী নাইরোবিতে ভাষণ দেওয়ার সময় মিস্টার ওবামা পূর্ব আফ্রিকার ওই দেশটির ভবিষ্যৎ সম্পর্কে তার বক্তব্য রাখেন। প্রেসিডেন্টের বাবার জন্মভূমিতে দুদিন সফর শেষে তিনি ইথিওপিয়ায় যাওয়ার আগে ভাষণ দেন। কেনিয়ায় তাকে সাদরে বরণ করে জনগণ। 1963 সালে ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে কেনিয়ায় যে অগ্রগতি হয়েছে প্রেসিডেন্ট তার প্রশংসা করেন। ওইসব অগ্রগতিতে অন্তর্ভুক্ত একদলীয় শাসনের অবসান এবং 2007 সালে যে মারাত্মক উপজাতীয় ও জাতিগোষ্ঠীগত সহিংসতা শুরু হয় তা কাটিয়ে ওঠা। রবিবার সরাসরি সম্প্রচারিত রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট স্বীকার করেন যে সামরিক বাহিনী দেশের কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে কেন তারা এই পদক্ষেপ নিয়েছে তার যুক্তি তুলে ধরেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন যেসব গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনী রাখছে তা অন্যান্য এলাকার যাতে পতন না ঘটে তা নিশ্চিত করবে। তিনি বলেন, আমরা ভেঙে পড়ছি না, সিরিয়ান সেনাবাহিনীর অভিধানে পরাজয় শব্দটি নেই। সিরিয়ায় ইসলামিক স্টেট চরমপন্থী ও ইরাকে কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে তুরস্ক দুভাবে আক্রমণ চালাচ্ছে। তাদের বিমানবাহিনীর বিমান বোমা বর্ষণ করছে এবং ওলন্দাজ বাহিনী গোলা বর্ষণ করছে। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা ও সমর্থন দিচ্ছে। তুরস্কে প্রায় এক সপ্তাহ ধরে চলা সহিংসতার জন্য ওই দুই সংগঠনকে দোষারোপ করা হয়েছে। ওই দুই সংগঠনের মধ্যে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। রবিবার সোমালিয়ার রাজধানীতে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়। এক হোটেল যেখানে চীনা ও মিশরীয় দূতাবাস অবস্থিত সেই হোটেলের বাইরে গাড়ি বোমা বিস্ফোরিত হয়। সোমালি চরমপন্থী গ্রুপ আল শাবাব বিস্ফোরণের দায় স্বীকার করেছে। মোগাদিশু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হোটেল জাজিরাকে লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়। বিদেশি কূটনীতিকরা ছাড়াও সংসদের সদস্য এবং সাংবাদিকরা ওই হোটেলটি ব্যবহার করেন। অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবস্থার মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে। তারা বলেছে আরও 20 জন আহত ব্যক্তিকে তারা হাসপাতালে নিয়ে গেছে। ক্যামেরুনে কর্তৃপক্ষ বলেছে শনিবার উত্তরাঞ্চলের মারুয়া শহরে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 20 জন নিহত হয়। 3 দিন আগে ওই একই শহরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত 20 জন নিহত হয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবির উদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জো গিল। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.